বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র হলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। জন্ম ব্যারাকপুরে 15 অক্টোবর 1947 সালে, মৃত্যু 2000 সালের 18 জুলাই। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক বই থেকে।
আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি?
একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না।
ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই।
তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে।
আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে?
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে
আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।
ধন্যবাদ। গল্পের প্রধান চরিত্রে কিশোরী, লেখক তারানাথ তান্ত্রিক এবং মাধব ঘোষ। গল্পের অপ্রধান চরিত্রে সম্যক সাধু, কাপালিক এবং সিপাহি। গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক।
তিনটা সকাল থেকেই মেঘলা, দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জলও বাতাস দিচ্ছে। এমন দিনেই মনে একটা কী করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়বো বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে বসে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না, যতই নিষ্ঠুর শোনা কথাটা সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা রাবারের পামসু ছাড়তে ছাড়তে সে হেসে বললে,
এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি?
বললুম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলুম। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মেলানো দিন না? কিশোরী বলল,
চলো চলো চলো, আর বসে কাজ নেই, একটা জামা টামা যাই হোক গলিয়ে নাও, তা না জ্যোতিষী বাড়ি দিয়ে ঘুরে আসি। আর কিছু না হোক, দু একটা আজও গল্প তো শোনা যাবে, এমন দিনেই তো উদ্ভট গল্প জমে।
তারানাথের কথা যে কেন আগে মনে পড়েন তা ভেবে অবাক লাগলো। বললুম, বসো, ধুতিটা বদলে নি। পথে বেরিয়ে বললুম, শামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে, হেঁটে মেরে দি চলো, এইটুকু তো পথ। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সা পাসিংশ কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলুম। দরজা খুলল, তারানাথের মেয়ে চারি আমাকে দেখেই বলল,
কাকা বাবু, আজ আমার লেসে ডিজাইন ভোলেননি তো, রোজ রোজই আপনি ভুলে যান।
আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতর যেতে যেতে বলল,
বসুন, বাবাকে ডাকি।
খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পে লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তপোষে বসতে বসতে তারানাথ বলল,
তারপর হঠাৎ যে
বললুম, ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলুম, দু একখানা গল্প হবে নাকি। তারানাথ স্পষ্টতই খুশি হলো, বলল,
বসো বসো জমি আগে, কি খাবে বলো, ও চারি চারি চারি, এদিকে শোন দেখি একবার।
চারি এসে দাঁড়াতে তারানাথ বলল,
চা দেখি চট করে তেল নুন লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে চা দিবি।
তারপর আমাদের দিকে ফিরে বলল,
কি গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না।
কিশোরী বলল,
অমনি বলে বসলেন, বিশ্বাস করি না, বিশ্বাস যদি নাই করব তাহলে এই বাদলায় এতখানি পথ এলুম কি করতে।
সে তো গল্প শোনার লোভে, নাস্তিক আর অবিশ্বাসীরাই কলকি গল্পের ভালো শ্রোতা হয়।
আমি বললাম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বলল,
মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা না, জলকে মন্তর পরে শরবত করে দেবা, তোমাকে তো একদিন বলেছি ও সব খুব নিম্ন শ্রেণীর শক্তি, ভেলকি ও কড়ায় গুরুর বারণ ছিল, তবে করিনি কি করেছি, কম বয়সে ভক্তদের অবাক করবার জন্য পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু, বাকি শক্তিও তাতেই গেল, ওতে কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ফেলকি দেখায় না।
কিশোরী বলল,
আচ্ছা সাধুরা যে চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য?
তারানাথ জোর দিয়ে বলল,
নিশ্চয়ই, সৎগুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে।
যেমন
এমন ধরো সত্যমিত কোনো চণ্ডালের সব থেকে মুন্ডুকি টেনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ডু নিক্ষেপ করতে হবে, পরে গভীর রাতে সেই গর্তের ওপর পদ্মাসনে বসে মাথার ওপর মরা কাকের বাঁ দিকে টানা রেখে 100,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বক্ষ হতে পারো।
কিশোরী বলল,
এই বীজ মন্ত্রটা কি?
তারানাথ বলল,
সেটি বলা যাবে না, তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুরু মন্ত্র বলা নিষেধ, বীজ মন্ত্রই আসল কি না।
চারি তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এলো, খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকার কপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞাসা করল,
এই তান্ত্রিক আর কাপালিকে পার্থক্য আছে নাকি কিছু?
তারানাথ বলল,
পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন, জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারে স্মৃতি কখনো ভুলতে পারবো না।
তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে।
বলছি এখন, তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী অনেকদিন বাদে মনে পড়ে গেল, এখনো মনে হলে গায়ে কাটা দেয়।
আমি বললুম, এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের?
বটেই, আমার ভবগুড়ে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল, তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ ওই তক্তপোষেই, নাও চা খাও।
আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করল,
আমার বয়স তখন 22-23, বাড়িতে আর ভালো লাগে না, আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল, সামনে তুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে, মাথায় চুরোর মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত, গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফল মূল এসব দিয়ে আসত, বৌছিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য, সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাক, ভগবানই সব ঠিক করে দেবেন। এই সততার জন্য এবং কারোর কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর ওপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়, একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে, সাধু সবাইকেই হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেরা কাঠ তুলে নিয়ে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল,
আয় এগিয়ে এসে বস।
আমি সাধুর সামনে ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল,
সন্ন্যাসী হবার ইচ্ছে আছে না?
আমি কিছু না বলে চুপ করে রইলাম।
তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে থাকতেই হবে তোকে।
আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল,
তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে কিন্তু অস্পষ্ট, তার অর্থ কিছু দূর গিয়ে তারপর ফিরে আসতে হবে। এ চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না, তোর অধিকার আছে জানার।
আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি?
আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়।
এরকম
বছরখানেকের ভেতরে তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত।
বললাম, কিরকম বিপদ কিছু বলবেন না, তাহলে তার থেকে বাঁচবো কি করে?
সাধু বলল,
তা আমিও ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল, এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে।
আমি চমকে পেছন দিকে তাকাতেই সাধু হেসে বলল,
তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি।
আমি বললাম, এক বছরের মধ্যেই যে বিপদটা ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে।
ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি।
চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার ওপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বট গাছটা, ধুনিতে পটপট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে, সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল,
তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনো দিন কোনো বিপদ আসছে বলে মনে হয় কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি, যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে।
বললাম,
কি প্রক্রিয়া সাধুজি?
নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে, একে বলে গাত্রবন্ধন।
শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম,
কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পাবো কি করে?
তুই ঠিক বুঝতে পারবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না, সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে, আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম।
বললাম, কিন্তু আমি তো পারিনি।
আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম, যা ভালো মন্দ যাই আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি।
আমি হাত জোড় করে বললাম,
আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে।
সাধু ভ্রুকুচকে বলল,
ওসব হবে ঠবে না, আমি কাউকে শিষ্য করি না, আবদার করিস না, যা কেটে পড়।
আবার কবে আপনার দেখা পাবো?
এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যিই কখনো তোর প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে সাবধান করে দেব।
তারপরেই একটা হাত পোড়া কাঠ তুলে নিয়ে ধনী খুঁচিয়ে দিতে বলল,
যা যা ভাত পালা।
বাড়ি ফিরে এলাম, পরদিন সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি নিভে যাওয়া ধনির ছাই আর কতগুলো হাত পোড়া কাঠ পড়ে আছে, মাসখানে কাটলো, কিছুতেই যেন আর ভালো লাগে না, কেবলই বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, পথ যেন দারুণ আকর্ষণ করে টানছে। কেবল যে ধর্মেশ্রিয়া তা নয়, একটা ভবে কুড়েমি পেয়ে বসলো। আরো কিছুদিন এভাবে কাটবার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর দশটা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে, সেজন্য সারাদিনই প্রায় হাঁটতাম যতটা দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে, তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না, গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ, অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের একপাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত, সেখানে বসে রাঁধতাম, তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার।
কিশোরী প্রশ্ন করল,
আচ্ছা জিনিসপত্রের নাম কিরকম ছিল?
তারানাথ বলল,
গায়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমনের মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে দশ আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দৌড়াদৌড়ি করলে আট আনার ভেতরেই হয়ে যেত।
আমি অবাক হয়ে বললাম, দশ আনায় একটা আস্ত পাঁঠা?
বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না।
দুজনে মিলে গোটা পাঠাটা খেয়ে ফেললেন?
তা পারবো না কেন, গায়ের ছেলে, আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যামতেও ভুগতাম না। আমার খাবার কথা আর কি শুনছ, আমার বাবার খাইয়ে হিসেবে দশটা গায়ের মধ্যে নাম ডাকছিল, সে গল্প বলবো এখন পরে একদিন।
কিশোরী বলল,
হ্যাঁ হ্যাঁ যে গল্প হচ্ছিল সেটা আগে হোক।
তারানাথ বলতে শুরু করল,
এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল, রোজ রোজ অকারণে পথাটা লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া, শুধু কি খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল, কিন্তু যা চাই তা পাই কই। যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলা এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটার ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশবনে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পোড়া চালের বড় বড় আট দশখানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে বিরাট উঠোনে ধানের গোলা, একপাশে গোয়ালে কয়েকখানা গরু সাজালের ধোঁয়ার মধ্যে বসে বসে চাবর কাটছে। আমি উঠোনে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাকে ফু পড়ল। সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ফুটে বেরুচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো বর্ত বয়স্ক লোক এগিয়ে এসে বলল,
আগে কি চাই?
বললাম,
আমি বিদেশি লোক, রাত্রিটুকু থাকবার সুবিধা হবে কি?
আগে আপনারা?
ব্রাহ্মণ।
লোকটা শোনাশোন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক বেশ ভালো, আমায় রান্নার ব্যবস্থা করে দিয়ে সেথায় বসে রইল সামনে। বসে গল্প করে আর একটু বাদে বাদে হুকোটিকে এগিয়ে দিয়ে বলে,
সাজন ব্রাহ্মের প্রসাদ পাবো বলে কথা।
কথায় কথায় আমি বললাম,
আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর না, এই যে তুমি আমার এত যত্ন করছো, এতে তোমার লাভ কি?
জিভ কেটে মাধব বলল,
আগে ও কথা বলবেন না, ব্রাহ্মণ দেবতার হাড়িতে দুটি চাল দিতে পারছি সে তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আপনার মতো সমান হয় না। এই তো 2-3 শতক আগে আমাদের বাড়িতে সে এক কি কাণ্ড,
ধোয়া সুগন্ধি আতপ চাল হাড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম,
কেন কি হয়েছিল, চুরি ঠুরি নাকি?
তাহলে তো বরং ছিল ভালো, শুনুন না কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকালের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমার এখানে থাকবো, আমার সাদা মনে কোনো কাদা নেই। বললাম থাকুন, গোয়ালঘরের রান্নাঘরের ব্যবস্থা করে দিলাম। দিব্যি চেয়ারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে কিছু বোঝবার উপায় নেই।
নিঃশেষিত কোলকেটি উপর করে তামাকের গুল ছেড়ে কোলকেটি এক পাশে রেখে মাধব বলল,
সে রাত্রিরে কিছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললে, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে ঠাকুর, কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসীর যা বলল তা শুনে আমার নিমিষে মাথার রক্ত উঠে গেছে। বলে কি, তোমার ওই মেয়েটি আমাকে দাও, আমি ভৈরবী করব, ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে।
আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল,
তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, না হলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে কেউ পেরোতে পারিনি। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাবার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে নাতে পাবি।
আমি অবাক হয়ে শুনছিলাম, বললাম,
বলো কি, এ তো সাংঘাতিক ব্যাপার, লোকটার আসেনি তো?
মাধব এসে বলল,
আর তার আসতে সাহস হবে না, সন্ন্যাসী হলো প্রাণের মায়া তো আছে।
মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম,
আবার দুধ কেন?
আগে খান ওটুকু, ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে।
পরদিন সকালে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই, আমি প্রায় চোর করে চলে এলাম বলা যায়। কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বেরোইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগলো। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধ্যা নাগাতে একটা এমন জায়গায় এসে পৌঁছালাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ পদপরহীন প্রান্তের মধ্য দিয়ে কি একটা নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগাতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যত দূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এসব পড়ে আছে।
কিশোরী বলল,
ওই নির্জন শ্মশানে সন্ধ্যেবেলা আপনার ভয় করলো না?
না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান, সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার উর্ধ্ব লোকে প্রস্থানের পথ সুগময়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখছি হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কি যেন বলে উঠলো,
এখানে কি চাই? হ্যাঁ,
গল্পের অবশিষ্ট অংশ শোনানো হবে এই গল্পের তৃতীয় পর্বে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। গল্প ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ।